Green Hour。শুভ সকাল বন্ধুরা, গ্রিন আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত, আপনারা শুনছেন রেডিও টু এফএম 89.6। সুন্দর এই সকালে আমি মনে করিয়ে দিতে চাই, আমাদের পরিবেশ নিয়ে আমরা প্রতিদিন ভাবি এবং পরিবেশ নিয়ে সাজানো হয় গ্রিন আওয়ার। গ্রিন আওয়ারে আজ আমরা কথা বলবো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই প্রসঙ্গে আমরা মূলত ক্লাইমেট জাস্টিস কাদের ক্ষেত্রে করব এবং ক্লাইমেট জাস্টিস কি সে বিষয়ে কথা বলবো। এ প্রসঙ্গে কথা বলতে আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট হাফিজুল ইসলাম খান, তিনি একজন এনভায়রনমেন্টাল লয়ার। অ্যাডভোকেট হাফিজ, আপনাকে গ্রিন আওয়ারের আয়োজনে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ নুসরাত, আমিও খুব আগ্রহ নিয়ে কথা বলতে পছন্দ করব, কারণ আমার কাজ এবং পড়াশোনা হচ্ছে জলবায়ু সংক্রান্ত।
হ্যাঁ, আমরা জানি যে আপনি পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে লতে এবং পরবর্তীতে হাঙ্গেরিতে, এবং অক্সফোর্ড রেফিউজি স্টাডি সেন্টারে আপনি ক্লাইমেট মাইগ্রেশন নিয়ে পড়াশোনা করেছেন, যেটা আমরা বলবো যে ক্লাইমেট জাস্টিস এই প্রসঙ্গে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য জানতে পারব। প্রথমে জানতে চাই ক্লাইমেট জাস্টিস কনসেপ্টটা কাদেরকে কেন্দ্র করে, এবং আমরা জানি আমাদের দেশ হচ্ছে একটি ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা আমাদের দেশের জন্য ক্লাইমেট জাস্টিস বিষয়টা কি হতে পারে?
ক্লাইমেট জাস্টিস কনসেপ্টটা আসলে বেশ ওয়াইড, আমি খুব ছোট করে বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে প্রথমে যদি আমরা চিন্তা করি যে জলবায়ু পরিবর্তন কি, হোয়াট ইজ দ্য কজ অব দ্য ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশন। তো গ্রিন হাউস গ্যাস কারা ইমিশন করছে? সিম্পলি হচ্ছে উন্নত বিশ্ব, ডেভেলপ কান্ট্রিজ। তো আমি যদি জাস্টিস কনটেক্সটকে নিয়ে আসি, জলবায়ু পরিবর্তনের যে কজটা, তাহলে গ্রিন হাউস ইমিশনটা কমাতে হবে। তাহলে কারা কমাবে? যারা এর জন্য দায়ী। সো উন্নত বিশ্ব প্রথম যেটা করবে জাস্টিস কনটেক্সটে, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশন কমাবে। বাট আপনি নিশ্চয়ই জানেন, যদি আজকেও সমস্ত গ্রিন হাউস গ্যাস কমিয়ে ফেলা হয়, তারপর নেক্সট 100 ইয়ার্স আপনাকে এর অলরেডি যে গ্রিন হাউস গ্যাস ইমিশন করা হয়েছে অ্যাটমসফিয়ারে, তার জন্য আপনাকে সাফারিংসটা ফেস করতে হবে। সো আপনাকে সঙ্গত কারণে অ্যাডাপ্টেশনের কথা ভাবতে হবে। যদি অ্যাডাপ্টেশনের কথা ভাবতে হয়, তাহলে অ্যাডাপ্টেশনের জন্য আপনার রিলেটেড ফাইন্যান্স এবং টেকনোলজি লাগবে। আমি যদি ছোট করে বলি যে জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে প্রথমত আপনাকে দায়িত্বশীল টার্গেট নেওয়া লাগবে টু মিটিগেট দ্য ক্লাইমেট চেঞ্জ। দ্বিতীয়ত আপনাকে অ্যাডাপ্টেশনের জন্য ফাইন্যান্স এবং টেকনোলজি সহায়তা দিতে হবে, বিশেষত হচ্ছে LDC কান্ট্রিগুলোকে, স্বল্প উন্নত দেশগুলোকে।
আমরা একটা জিনিস জানি যে যদি উন্নত দেশের কথা বলা হয়, যে উন্নত বিশ্বকে জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য অনেক ধরনের ফান্ড রেইজিং এর ব্যাপারে তাদেরকে দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়েছিল, সেটার আঙ্গিকে বলতে হলে প্রসঙ্গক্রমে চলে আসে গ্রিন ক্লাইমেট ফান্ডের কথা। সেক্ষেত্রেও যদি আমরা বলি যে ওখান থেকে ফান্ড আমাদের দেশ পর্যন্ত আসতে হলে এবং আমাদের দেশে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হলে বাস্তবায়নের ক্ষেত্রে কি কি ধরনের ক্রাইটেরিয়া মেনটেইন করা দরকার?
যখন আপনি ফাইন্যান্সের কথা চিন্তা করবেন জলবায়ু সংক্রান্ত, ফাইন্যান্সের কথা আসলে আপনাকে চিন্তা করতে হবে যে ইন্টারন্যাশনাল একটা ফাইন্যান্সিয়াল মেকানিজম হবে, ওখানে কে টাকা দেবে। প্রথমত যারা পলিউটার কান্ট্রিজ ওরা টাকা দেবে। কিভাবে টাকা দেবে? ওরা প্রপোর্শনালি যার যতটুকু দায়িত্ব সে ততটুকু টাকা সে দিবে।
ওই ক্রাইটেরিয়াটা বোধহয় কিয়োটো প্রোটোকল অনুযায়ী ভাগ করা হয়েছে, যারা মোর পলিউটেড কান্ট্রি তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার পরিমাণটা বেশি হবে।
কিয়োটো প্রোটোকল যদি আপনি দেখেন, ওখানে যে টার্গেট সেট করা দেওয়া হয়েছে যে এত পার্সেন্ট মিটিগেশন করতে হবে একটা সেট ক্রাইটেরিয়া 2012 এর মধ্যে, তো আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন দিজ আর দ্য পলিউটার কান্ট্রিজ, তাহলে বেসড অন দ্য পলিউশন আপনি এটাও আইডেন্টিফাই করতে পারবেন যে কার কত ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি। বেসড অন দ্যাট ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি আপনাকে সেই পরিমাণ টাকা দেওয়া লাগবে। কিন্তু সেই টাকাটা কোথায় দেবেন আপনি? রিসেন্টলি একটা গ্রিন ক্লাইমেট ফান্ড নেগোসিয়েশন হচ্ছে, এটা যখন একটা স্ট্রাকচার ডেভেলপ করবে তখন প্রশ্ন আসবে বেসড অন দ্য পলিউশন পলিউটার কান্ট্রিজ ওখানে টাকা দেবে। বাট আমার প্রশ্নটা হচ্ছে, ধরো ইন্টারন্যাশনালি একটা ফান্ড হলো, সেই টাকাটা আপনাকে অ্যাক্সেস করতে হবে। ফর এক্সাম্পল বাংলাদেশ যদি ওখানে যদি টাকা ডিমান্ড করতে হয়, কিসের বেসিসে করবে? সেখানে একটা কাইন্ড অফ হোমওয়ার্ক দরকার, অবশ্যই ন্যাশনাল একটা ফাইন্যান্সিয়াল মেকানিজম ডেভেলপ করা উচিত।
আমাদের ফাইন্যান্সিয়াল মেকানিজমের কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে আমাদের দেশের জন্য একটি পায়োনিয়ার ফান্ড হচ্ছে ক্লাইমেট ট্রাস্ট ফান্ড। তো ওই ট্রাস্ট ফান্ডের ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে যে প্রজেক্টগুলো টাকা পাচ্ছে, কোন প্রকল্পে টাকা বিনিয়োগ করা দরকার, সেই অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও যথাযথ মাত্রায় দক্ষতা আমরা লক্ষ্য করি না অনেক ক্ষেত্রেই। কিছু কিছু এমন প্রকল্প ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের অর্থায়নে হয়ে যাচ্ছে যে প্রকল্পগুলো ক্লাইমেট চেঞ্জের সাথে অত রেলেভেন্ট না। সেক্ষেত্রে যদি আমরা বলি যে হোমওয়ার্কের কথা আপনি বলছিলেন, কি কি ক্রাইটেরিয়া মেনটেন করা দরকার সেক্ষেত্রে?
আপনি জানেন যে বাংলাদেশে একটা ক্লাইমেট ট্রাস্ট ফান্ড আছে, তো ক্লাইমেট ট্রাস্ট ফান্ডটা কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট একটা ল করেছে, ক্লাইমেট ট্রাস্ট ফান্ড অ্যাক্ট 2010। তো এটা খুবই একটা বেসিক ল, এই লটাকে ফলো করে ট্রাস্ট ফান্ডটা রেগুলেটেড হচ্ছে। আর একটা ফান্ড আছে ক্লাইমেট রেজিলিয়েন্স ফান্ড, সেটা হচ্ছে ডোনার সাপোর্টেড একটা ফান্ড। এই রেজিলিয়েন্স ফান্ডটা একটা পলিসির মাধ্যমে রেগুলেটেড হচ্ছে। এখন এই ন্যাশনাল লেভেলে ফাইন্যান্সিয়াল মেকানিজমটা বাংলাদেশ যেভাবে আগায় আসছে সেটা অন্যান্য দেশের জন্য একটা এক্সাম্পল হয়ে দেখা দিচ্ছে এবং অন্যান্য দেশ ইন্সপায়ার হয়েও তাদের দেশে ন্যাশনাল মেকানিজম ডেভেলপ করছে। বাট উই ডু অ্যাপ্রিসিয়েট আওয়ার গভর্নমেন্ট। আমার কথা হচ্ছে যেহেতু এখানে একটা লিগাল এবং পলিসি ফ্রেমওয়ার্ক আছে, তাহলে এটাকে ডেভেলপ করার সুযোগ আছে। ফর এক্সাম্পল যে ট্রাস্ট ফান্ড যেটা হচ্ছে ডোমেস্টিক রিসোর্সের মাধ্যমে হচ্ছে, একটা ক্রাইটেরিয়া সেট আপ করতে হবে। ট্রাস্ট ফান্ড বা রেজিলিয়েন্স ফান্ড ফাইন্যান্স করছে প্রজেক্টগুলো বেসড অন হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান ওখানে ছয়টা পিলার ডেভেলপ করে দিয়েছে যার উপর বেস করে ফার্দার প্রজেক্টগুলো হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওখানে খুবই ব্রডার প্রেক্ষিতে কিছু পিলার আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু সরকারকে এখন স্পেসিফিক প্রজেক্ট ডেভেলপ করে যদি একটা ক্রাইটেরিয়া ডেভেলপ করে যে কিসের উপর বেস করে প্রজেক্টগুলো তারা ডেভেলপ করবে এবং কিভাবে প্রজেক্টগুলো রিভিউ করবে এবং কম্পিটেন্ট অর্গানাইজেশনগুলোকে সিলেক্ট করে সেই প্রজেক্টগুলো যদি দেওয়া হয়, এটা একটা। সেকেন্ডলি আপনাকে চিন্তা করতে হবে কমপ্লায়েন্স অ্যান্ড মনিটরিং। আপনি ফান্ড দিচ্ছেন, প্রজেক্ট ইমপ্লিমেন্ট হচ্ছে, আপনাকে খুবই স্ট্রং মনিটরিং একটা মেকানিজম ডেভেলপ করতে হবে। সো দ্যাট
একটা অ্যাডভোকেট হাফিজ এবারে আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাই যে এ ধরনের তহবিলে যারা অর্থ পাবে সে ধরনের প্রকল্প নির্ধারণ করার পর তাদেরকে মনিটরিং এর ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করা দরকার, সে প্রসঙ্গটা আবার একটু আনতে যাচ্ছি, একটু বলবেন।
ক্লাইমেট ট্রাস্ট ফান্ড একটা অ্যাক্ট আছে, অ্যাক্ট থাকলে সবসময় একটা একটা প্রভিশন থাকে ভবিষ্যতে রুলস করা যাবে। সো ক্লাইমেট ট্রাস্ট ফান্ড এর মাধ্যমে যে প্রজেক্টগুলো দেওয়া হয়েছে কিছু সমালোচনা ইতিমধ্যে হয়েছে, তো এটা আমি খুব বেশি সিরিয়াসলি নিচ্ছি না, সমালোচনা থাকবে। বাট এখান থেকে যে ভুল ত্রুটিগুলো হয়েছে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমি বলতে চাচ্ছি একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক হওয়া উচিত। সেট ক্রাইটেরিয়া থাকবে, ওর উপর বেসিস করে আপনাকে প্রজেক্ট সিলেক্ট করতে হবে এবং সেই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য কম্পিটেন্ট এজেন্সি, সেটা সরকারি হতে পারে, এনজিও হতে পারে, কম্পিটেন্ট এজেন্সিগুলোকে বা অর্গানাইজেশনকে সেই প্রজেক্ট দেওয়া লাগবে এবং একটা কমপ্লায়েন্স মেকানিজম থাকতে হবে। তো সেটা হচ্ছে ফাইন্যান্স রিলেটেড, শুধু ফাইন্যান্স রিলেটেড না, আমার কথা হচ্ছে যেখানে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক আইন হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনি ধরুন ফাইন্যান্সিয়াল বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন ইন্টারন্যাশনাল লেভেল থেকে, সেটা আপনার ন্যাশনাল লেভেলে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি বলতে চাচ্ছি যে ন্যাশনাল লেভেলেও একটা পলিসি ফ্রেমওয়ার্ক থাকা উচিত, শুধু ফাইন্যান্স নিয়ে না, টোটাল জলবায়ু সম্পর্কিত একটা সমন্বিত একটা নীতি হওয়া উচিত, যে নীতির আন্ডারে ছোট ছোট পলিসি থাকবে ফাইন্যান্স রিলেটেড, অ্যাডাপটেশন রিলেটেড, মিটিগেশন রিলেটেড।
তো আমাদের দেশে এ ধরনের নীতি নির্ধারণের ক্ষেত্রে অথবা বাস্তবায়নের ক্ষেত্রে কি কি ধরনের সীমাবদ্ধতা কাজ করছে বলে মনে হচ্ছে, কেন হচ্ছে না এটা এখনো পর্যন্ত?
হচ্ছে না বলবো না, কারণ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান একটা খুবই চমৎকার একটা নীতি, নীতিই বলতে হচ্ছে এটাকে, অ্যাকশন প্ল্যান যেহেতু, এটার উপর বেস করে একটা ভবিষ্যতে একটা কম্প্রিহেনসিভ পলিসি হতে পারে নাও হতে পারে, বা এই মুহূর্তে পলিসি দরকার আছে কিনা আমি জানি না, তারপরেও আমার মনে হয় এই স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যানকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা কম্প্রিহেনসিভ সেক্টরাল পলিসি ডেভেলপ করতে হবে।
এবং একটা ওয়ার্ক প্ল্যান আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি, যে এই ওয়ার্ক প্ল্যানের মাধ্যমে কোন প্রকল্পটা বাস্তবায়িত হতে পারে সেই জিনিস যদি আনতে হয় সেটার ক্ষেত্রে একটি অ্যাপ্রোপ্রিয়েট একটি ওয়ার্ক প্ল্যান বোধহয় অনেক বেশি জরুরি।
সেটা হচ্ছে ব্রডার কন্টেক্সটে সিম্পলি যেটা প্রচলিত নিয়ম হচ্ছে, আপনি প্রথমে একটা অ্যাকশন প্ল্যান করেন, অ্যাকশন প্ল্যানের উপর বেস করে কিছু ইমপ্লিমেন্টেশন হয়ে যাবেন, ওখানে কিছু ভুল ত্রুটি হবে ওটার উপর বেসিস করে একটা পলিসি ফ্রেমওয়ার্ক করবেন, পলিসি ফ্রেমওয়ার্ক করার পর আপনাকে ভাবতে হবে লিগাল ফ্রেমওয়ার্ক। দিস ইজ দ্য আলটিমেট ক্রোনোলজি টু ডেভেলপ দ্য লিগাল ফ্রেমওয়ার্ক। হাউ অ্যাবাউট স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান চমৎকার একটা দলিল, এটাকে আগায় নিয়ে যেতে হবে পলিসির মাধ্যমে। আর ট্রাস্ট ফান্ড অ্যাক্ট অলরেডি আইন হয়ে গেছে, এই আইনের আন্ডারে আপনি যদি যে ভুল ত্রুটিগুলোর কথা আমরা বলছিলাম এগুলো শুধরানোর জন্য চমৎকার একটা রুলস করা যেতে পারে, রুলস করে নিয়ে ওখানে যদি আপনি সিলেকশন ক্রাইটেরিয়া, রিভিউ কমিটি, ইমপ্লিমেন্টেশন মনিটরিং, ওগুলো সবকিছু নিয়ে আসতে পারেন।
আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই অ্যাডভোকেট হাফিজ, আমরা জানি যে গ্লোবালি ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভাবা হচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যে ধরনের তহবিল গঠন করা হচ্ছে সেখান থেকে আমাদের দেশ পর্যন্ত সেই তহবিল তখনই আসবে যদি আমাদের দেশে ক্লাইমেট জাস্টিস থাকে। সেই প্রসঙ্গ ধরেই বলতে চাই, ক্লাইমেট রেফিউজি বা জলবায়ু পরিবর্তনের কারণে যে উদ্বাস্তু সর্বহারা তৈরি হচ্ছে আমাদের দেশে, এখন বর্তমানে আমাদের দেশ সব প্রত্যেকটি বিশ্বে প্রায় প্রতিটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে এই ক্লাইমেট রেফিউজি তৈরি হচ্ছে এবং তারা এক শহর থেকে অন্য শহরে আসছে, তাদের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি তাদের ক্ষেত্রেই বলতে হয় তবে তাদের ক্ষেত্রে ক্লাইমেট জাস্টিস কে আমরা কিভাবে দেখব?
জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্যাগুলো হচ্ছে এখানে হচ্ছে, আপনি বলেছেন ক্লাইমেট রিফিউজি, আমি রিফিউজি কথাটা ইউজ করতে চাচ্ছি না, বিকজ লিগাল টার্মিনোলজি একটু ঝামেলা আছে। যখন আমরা কোন ব্যক্তি বর্ডার ক্রস করে তখনই আমরা রিফিউজিটা বলি, বাট ক্লাইমেট চেঞ্জের কারণে বা পরিবেশের কারণে ইনিশিয়ালি লোকজন দেশের ভিতরেই ডিসপ্লেসড হচ্ছে। সো আমি এটা বলতে চাচ্ছি ফোর্স ডিসপ্লেসমেন্ট কিংবা ফোর্স মাইগ্রেশন। আপনি যদি জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট অ্যানালাইসিস করেন, মাইগ্রেশন একটা চমৎকার ইস্যু। আপনি যদি আইলার দিকে ফিরে তাকান, আইলার 2009 একটা ক্লাসিক্যাল ইস্যু হতে পারে, আইলার কারণে যে কারা কিভাবে ডিসপ্লেসড হয়েছে, হোয়াট ইজ দ্য কজ এবং কনসিকোয়েন্সেস, কারা ডিসপ্লেসড হয়েছে এবং তারা কোথায় আসছে। সো প্রথম পলিসি ডেভেলপ করার জন্য আপনাকে আসলে ঘটনা অ্যানালাইসিস করতে হবে। আইলাকে যদি ফোকাস করে আপনি এগুলো একটা রিসার্চ কম্প্রেহেনসিভ রিসার্চ স্টাডি হয় যে কি কারণে কারা ডিসপ্লেসড হয়েছে, মাইগ্রেটেড হয়েছে এবং মাইগ্রেট হওয়ার পরে তাদের বর্তমান অবস্থাটা কি, তাদের কি ধরনের সাহায্য দরকার। সো আপনি দেখেন যে এটা দেশের ভিতরেই এরা ডিসপ্লেসড হচ্ছে, তার মানে আমাদের একটা ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা লাগবে। যে আমরা যদি ন্যাশনালি নিড, আমরা যদি একটা ঘটনাকে অ্যানালাইসিস করতে পারি, কজ অ্যান্ড কনসিকোয়েন্সগুলো অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা ধারণা পাব কি ধরনের লিগাল দেশের একটা পলিসি ফ্রেমওয়ার্ক হওয়া উচিত। আমরা যে গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মেকানিজমগুলো বর্তমানে আছে বা হচ্ছে, ওখান থেকে আমরা অ্যাসিস্ট্যান্স নিয়ে এসে ওদেরকে ভাবতে পারবো। ফর এক্সাম্পল ধরেন আপনি যারা মাইগ্রেটেড হচ্ছে ওদেরকে বেটার লাইফ, কোয়ালিটি লাইফ যদি এনশিওর করতে চান, আপনাকে রাইট টু ওয়াটার, রাইট টু স্যানিটেশন, রাইট টু হেলথ, দিস অল দ্য অল আর দ্য বেসিক হিউম্যান রাইটস। সো এগুলো কিন্তু রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দেওয়া, কিন্তু আমাদের দেশের সেই অ্যাভেলেবল রিসোর্সেস নাই আপনাকে রাইট টু লাইফ, রাইট টু কোয়ালিটি অফ লাইফ, হেলথ, স্যানিটেশন দেওয়ার। কিন্তু আপনি যখন ক্লাইমেট চেঞ্জের সাথে এগুলোকে রিলেট করতে পারবেন, তখন কিন্তু আপনার ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স পাওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে।
অ্যাডভোকেট হাফিজ, আমি এই প্রসঙ্গে আরো কিছু যুক্ত করতে চাই। আমি কয়েকদিন আগে ঢাকার অদূরে মিরপুরে অবস্থিত ভোলাবস্তিতে গিয়েছিলাম। সেখানে মূলত যারা বসবাস করছে তারা ভোলা থেকে স্থানচ্যুত হয়ে ঢাকাতে এসেছে এবং অস্থায়ীভাবে তারা বসবাস স্থাপন করা শুরু করে। তাদের ক্ষেত্রে নিজেদের আবাসস্থল ছেড়ে আসার পেছনে কি কি কারণ ছিল সেটি যদি বলতে হয়, তাহলে বলতে হবে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নদী ভাঙন, অতিরিক্ত লবণাক্ততা এবং তার কারণে সৃষ্ট কর্মহীনতা মূল কারণ। এ প্রসঙ্গ নিয়ে আমি তাদের সাথে কথা বলেছিলাম, তাদের সাথে হওয়া কথোপকথনগুলো শুনে নিব।
হাজারা আজ কি করব, দেশে জায়গা নাই, জমি নাই, তারপর ঘর বাড়ি সব লয়ে গেছে, কোন রকম কাজকর্ম করে বাচ্চা করে মানুষ করছে আর কি।
আমার নাম মোহাম্মদ কবির, আগে থাকতাম বোলা ইলিশা গাজীপুর উত্তর ইলিশে। কেরাম নদীতে মাছের শাসে মারি খেয়ে গেছি, মনে করেন এখন রাজমিস্ত্রি কাজ করতে আসি, এগুলো তো ভাঙিয়ে গেছে, নদী যখন ভাঙিয়ে গেছে তাহলে এটা তো আর পা যাইব না, এটা তো সাগর। এখন নদী আল্লাহ ভাঙিয়ে লেগে গেছে, বাড়ি ঘরের নদীর কাছ থেকে ভিতরে কতটুকু করে মানে রাখে আছে আর কি। কার কাছে প্রশ্ন করুন, জমিন ভাঙিয়ে লেগে গেছে, সাগরে নদী ভাঙিয়ে লেগে গেছে, এটা কার কাছে পাবো, এই জমিনটা কার কাছে পাবো? নতুন চর ডাকছে, চর ভাঙিয়ে গেছে, এমন এটা এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এদের মাধ্যমে যদি কোনো কিছু করা যায় তো তাহলে অবশ্যই করতাম, কিন্তু দেখা গেছে এটা নদী ভাঙিয়ে লেগেছে সাগর, আর এটা তো আর কেউ কাছে যাইল, এরকম হাজার হাজার লোকজনের বাড়ি ঘর তো ভাঙিয়ে গেছে, এরকম প্রতি উত্তরটা কেউ কেউ কাছে করতে দেয় না।
অবস্থা কে ভাঙে, মনে করেন আজকে নিজস্ব জায়গা থাকলে তো এরকম ভাঙতে পারতো না, ঘর দর যে ঠিকঠাক করে নিয়ে এসছে, দরকার হলো এক মাস পর এসে আবার কইব যে ভাঙো, আমরা ওই কাজ করবো। যে আসতে যে ওয়াশাল মাঠ আরো ওদিকে ছিল বস্তিটা, ওখান থেকে ভাঙা চূড়া করে নিয়ে গেছে, তো কত লোক রাস্তাঘাটেও ছিল অনেকদিন, তারপরে এখন আবার জায়গা খালি ছিল, এবার এখানে আবার কোন রকম উঠা রয়েছে, কেউ আছে যে এত টাকা দিলাম উঠা যাও, পাঁচ টাকা গুলো নিয়ে চলে গেলো, অন্য লোকগুলো সবগুলো করবো যে উঠো, তোমরা তো টাকা নিছো, অথচ যারা অসহায় তারা তো টাকা পায়ও নাই কিছু না, তাকে কই যাব কি করবো। অনেকে আছে এখানে থাইকাই, অনেকে অন্য জায়গা যেমন গাজীপুর সাভার এলাকা এদিকে টাকা টুকা দিয়ে হয়তো জায়গা কিনে বাড়ি টাড়ি করে নিছে, যাদের সাধারণ লোক ওরা তো কিছুই করতে পারে নাই।
আব্দুর রহমান, আজ 22 বছর এগুলো আসিলাম, আগে বলা আসিলাম, এলাকাতে এক একটা জিনিস আমাগো একদল আয়া ওই ইন্ডিয়া ভাঙ্গে ওই ইন্ডিয়া ছড়ে ওই ইন্ডিয়া ইয়া করে সরে দিতে চায় আর যে দুগ আছে এদুগুলোই আমাগরে হয়েছে করে আর নদী যখন ভাঙছে আশা ভরসা করছি যে এই জমিটা আমাগরে সরকার যদি আমাগরে বাস্তবায়ন করিয়া দিত যদি কিস্তিতে টাকা নিত মাসের মাস আমরা এই কিস্তি দিয়ে আমরা এগুলো থাকতাম।
শুনছিলাম ঢাকার অদূরে মিরপুরে অবস্থিত ভোলা বস্তিতে বসবাসরত অধিবাসীদের কথা। তারা মূলত ভোলায় নদী ভাঙনের শিকার। নদী ভাঙনের কারণে সর্বহারা হয়ে তারা ঢাকাতে আসে এবং বসবাস শুরু করে। তারা বলছিলেন তাদের অতীত জীবনে তারা কি ধরনের কষ্ট করেছে এবং তাদের সর্বস্ব হারিয়ে তারা যখন ঢাকায় চলে আসে এখানে বসবাস শুরু করে, এখানেও তাদেরকে প্রতিনিয়ত সমস্যার মধ্য দিয়ে জীবন পাড়ি দিতে হচ্ছে। ডিয়ার লিসনার্স, এবার আমরা এ প্রসঙ্গ নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব। তো অ্যাডভোকেট হাফিজ, আমরা এতক্ষণ যেটা শুনছিলাম জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের কথা, তারা নিজেদের এলাকা ছেড়ে ঢাকা শহরে এসে বসবাস শুরু করেছে, তাদের সামাজিক অবস্থান ও অর্থনৈতিক অবস্থানের অবনতি ঘটেছে, যদি সে প্রসঙ্গে কথা বলতে হয় তবে তাদের ক্ষেত্রে ক্লাইমেট জাস্টিস আনতে হলে কি ধরনের ওয়ার্ক প্ল্যান এবং কি ধরনের পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে, যদি সে প্রসঙ্গে কিছু বলেন।
আমি যদি ক্লাইমেট ভিকটিম হিসাবে যদি ডিসপ্লেসড পিপলদেরকে আইডেন্টিফাই করি তাহলে আমার প্রথম সাজেশন হবে আমাদের সরকারকে একটা কম্প্রিহেনসিভ রিসার্চ প্রজেক্ট ইনিশিয়েট করা লাগবে, কারণ ক্লাইমেট মাইগ্রেশন রিলেটেড কজ অ্যান্ড কনসিকোয়েন্সেস আইডেন্টিফাই করতে হবে এবং কী ধরনের সাহায্য সহযোগিতা ওদেরকে দরকার সেই ক্রাইটেরিয়াগুলোকে বের করতে হবে। করার পর কিছু প্রজেক্ট হাতে না যেতে পারে, প্রজেক্ট করতে করতে তখন একটা পলিসি ডেভেলপ করতে হবে, বিকজ এরা যেহেতু ইন্টারনালি ডিসপ্লেস হচ্ছে, দেশের ভিতরে ডিসপ্লেস হচ্ছে, সো ইনিশিয়ালি আমাদের সরকারের দায়িত্ব এটা।
আমি একটু এই প্রসঙ্গে কথা বলতে চাই যে আমরা জানি যে নদী ভাঙনের ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে ভোলা বা হাতিয়াতে যারা নদী ভাঙনের শিকার এবং সেই সর্বহারা মানুষেরা যখন ঢাকা শহরে এসে তাদের নতুন করে জীবন শুরু করে, তাদের জীবনযাপন করা, সেক্ষেত্রে তারা অনেকটা উদ্বাস্তু হিসেবেই আমাদের এই শহরে বসবাস করা শুরু করে এবং তাদের জীবনে বা তাদের সামাজিক অবস্থান থেকে তারা আসলে বিচ্যুত হয়ে যায়। সেই অবস্থানটাকে পরিবর্তন করতে হলে আমরা কি ধরনের নীতিমালা প্রয়োগ করতে পারি অথবা সরকারের দায়িত্বটা কি ধরনের হতে পারে, কার্যকরী কোন পদক্ষেপ?
আপনি যেটা বলেন যে নদী ভাঙনের কারণেও লোকজন ডিসপ্লেস হচ্ছে, ঢাকায় আসছে, কিংবা ধরেন আয়লার কারণে, স্যালাইন ওয়াটার ইন্ট্রুশনের কারণে তাদের জীবিকা, যে ট্রেডিশনাল লাইভলিহুড হারা যাওয়ার পর কেউ কেউ হয়তো প্রথমে সাতক্ষীরা শহরে আসছে, খুলনা যাচ্ছে কিংবা ঢাকায় আসছে,
এবং তাদের পেশা পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেক কৃষক আর কৃষি কাজ করতে পারছে না।
তো এটা একটা বড় সমস্যা। আপনি চমৎকার একটা কথা বললেন যে আপনি যখন আপনার পেশা চেঞ্জ করবেন, ধরুন একজন কৃষক এসে যদি রিক্সা চালায় তার জন্য রিক্সা চালানো খুব কঠিন কাজ, অনেকটা হিউমিলিটি, তারপর অনেক পরিশ্রম হয়, স্যালাইনটা ইন্ট্রুশনের কারণে, আয়লার কারণে, যে আমাদের মাটি উর্বরতা সত্যি হারা ফেলে, সে তাহলে তার প্রচলিত জীবন জীবিকা থেকে বঞ্চিত হয়ে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে, সেই স্যালাইন ওয়াটার ইন্ট্রুশনের কারণে মাটির উর্বরতা কমে গেল, সেই মাটি স্যালাইন ওয়াটার ইন্ট্রুশনের যে ইফেক্টটা যদি আপনি উইথড্র করতে পারেন, আমি যেটা বলছি লাইভলিহুড রেস্টোরেশন, জীবিকা যদি আপনাকে তাকে ফিরে দিতে পারে, তাহলে এর যারা ডিসপ্লেস হলো এর কেউ কেউ কিন্তু আবার ফিরে যাবে। সেকেন্ডলি, যারা ফিরে যাচ্ছে না, একান্ত জীবিকা আপনাকে ফিরে দেওয়া যাচ্ছে না, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে যেখানে আছে তাকে কিভাবে ফেসিলিটেট করা যায় তার জীবন জীবিকায়। তো এই গোটা
তাদেরকে আইডেন্টিফাই করাটা অনেক বেশি জরুরি।
অফকোর্স, কারা কোথেকে ডিসপ্লেসড হচ্ছে, কারা কোথায় আছে এবং কি ফেসিলিটিস দিলে তারা কেউ কেউ ফিরে যাবে, আর যারা ফিরে যেতে পারবে না তাদেরকে অল্টারনেটিভ লাইভলিহুড দিয়ে আপনি কিভাবে ফেসিলিটেট করবেন, প্লাস তাদেরকে আপনার যেটা বললাম যে তাদের রাইট টু ওয়াটার, রাইট টু হেলথ, রাইট টু স্যানিটেশন, এই বেসিক হিউম্যান রাইটসগুলো এনশিওর করতে হবে। কিন্তু আমাদের সরকারের সেই ফাইন্যান্সিয়াল রিসোর্সগুলো নাই তাদেরকে হেল্প করবে। কিন্তু আপনি যদি ক্লাইমেট চেঞ্জের সাথে এদেরকে রিলেট করতে পারেন, ক্লাইমেট ভিকটিম হিসাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন, তখন কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বাধ্যবাধকতা সৃষ্টি হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। কিন্তু এই সাহায্য সহযোগিতা আনতে হলে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে, সেটা বাইল্যাটারালি হতে পারে কিংবা মাল্টিল্যাটারাল হতে পারে, ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল এসিস্ট্যান্সগুলো গ্লোবাল কমিউনিটি থেকে নিয়ে আসতে হবে। তো আমাদের সরকারের আমাদের অনেক বেশি দায়িত্ব, সেটা হচ্ছে আমাদেরকে সমস্যা আইডেন্টিফাই করতে হবে, এই সমস্যার জন্য কি ধরনের পলিসি দরকার সেই পলিসি ডেভেলপ করতে হবে, এবং সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য কি ধরনের ফাইন্যান্সিয়াল টেকনিক্যাল এসিস্ট্যান্স দরকার তা আইডেন্টিফাই করে সেটা নিয়ে আসতে হবে গ্লোবাল কমিউনিটি থেকে।
পরবর্তীতে যদি তাদেরকে একদম রুরাল লেভেলে বা রুট লেভেলে যদি ডিস্ট্রিবিউট করতে হয়, সেই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি অনেক বেশি জরুরি।
অফকোর্স, ইউ হ্যাভ টু ডেভেলপ আ ইন্টারনাল, আই মিন ন্যাশনাল মেকানিজম, যে এই মেকানিজম আপনাকে গুড গভর্নেন্স অ্যাসিওর করবে। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বেসিক এলিমেন্টস ফর দ্য গুড গভর্নেন্স। আপনি ধরেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন, কিন্তু সেটা তো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনার সরকারকে, আমাদেরকে করতে হবে। সো এখানে একটা চমৎকার যদি গভর্নেন্স স্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারি ইনিশিয়ালি উইথ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, দেন আমরা ক্লাইমেট ভিকটিমদের আমরা সেই রিলিফটা পৌঁছে দিতে পারব।
চমৎকার কথা বলেছেন অ্যাডভোকেট হাফিজ। আমরা যে কথাটা বলছিলাম যে বারবার বাস্তবায়নের ক্ষেত্রে অথবা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি যে ঝুঁকির মধ্যে থাকা একটি দেশ হচ্ছে বাংলাদেশ। সেই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ঠেকাতে আমাদের দেশে ইতোমধ্যেই দুটি তহবিল গঠিত হয়েছে, যার একটি ক্লাইমেট ট্রাস্ট ফান্ড এবং অপরটি ক্লাইমেট রেজিলিয়েন্ট ফান্ড। আর যদি এই খাতে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকে, তবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কখনোই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আর সেই সাথে যদি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে না পারি এবং তাদেরকে যদি একটি পূর্ণাঙ্গ তালিকার আওতায় না আনা যায়, তবে এই তহবিলে আসা অর্থ কখনোই সুষমভাবে বণ্টন করা সম্ভব হবে না। আর যদি সেটি করা সম্ভব হয়, তবে আমাদের দেশ সহ পুরো বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অ্যাডভোকেট হাফিজ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আমরা অনেক তথ্য পেলাম, যে তথ্যগুলো জানা আমাদের জন্য অনেক বেশি জরুরি ছিল। আপনাকে এই স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের শ্রোতাদের জন্য যদি কিছু বলতে চান।
যারা যুবক ওদেরকে আমি বলবো যে ক্লাইমেট চেঞ্জ আজকের বাস্তবতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সবাইকে একটু চিন্তা করা উচিত যে যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করে প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউট করার সুযোগ থাকে। তবে আশা করব যে যার অবস্থান থেকে আমরা একটু একটু করে চেষ্টা করব, তাহলে আমার মনে হয় এত বড় একটা সমস্যাকে মোকাবিলা করা সম্ভব।
গ্রিন আওয়ার।